বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن
তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 8 জানুয়ারি, 24 পৌষ এবং ফার্সি 18 দেই। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকে সেনা উপস্থিতি বজায় রাখতে মার্কিন সেনাদের প্রতারণা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা রাখা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ,
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ফ্রান্স বলেছে পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি এখন নাগালের মধ্যে, রাশিয়াও দিয়েছে অগ্রগতির খবর। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণের হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলুর। ইসরায়েলি অপরাধযজ্ঞ বিনা জবাবে পার পাবে না, ইসলামী জিহাদের ঘোষণা, লড়াইয়ের শপথ হামাসের। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে আমি আশরাফুর রহমান। ভিয়েনা সংলাপ নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ ইভস লা ড্রিয়ার কণ্ঠে ইতিবাচক মন্তব্য শোনা গেছে। তিনি বলেছেন আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তি নাগালের মধ্যে রয়েছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গতকাল এই ইতিবাচক মন্তব্য করেন। তিনি মনে করছেন দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। লাদ্রিয়া বলেন, আমরা গত কয়েকদিন ধরে একটি ইতিবাচক দিকে অগ্রসর হচ্ছি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এসে পৌঁছেছি। এই সময়ে যদি আমরা চুক্তি করতে সক্ষম না হই তাহলে আলোচনায় আর কিছু থাকবে না। এর আগে ইরানের পরমাণু বিষয়ক প্রধান আলোচক মোহাম্মদ আলী বাকেরি কানি বলেছিলেন ভিয়েনা আলোচনা ইতিবাচকভাবে সামনে এগিয়ে চলছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের উপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। অষ্টম দফা আলোচনার মধ্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের প্রধান পরমাণু আলোচকের কাছ থেকে এই সব বক্তব্য এল। এদিকে রাশিয়াও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছে। আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ বলেছেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হওয়ার বিষয়টি আলোচনায় অংশগ্রহণকারী সবগুলো দেশ নিশ্চিত করেছে। তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা বলেন। 2021 সালের এপ্রিল মাস থেকে ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। গত সোমবার থেকে শুরু হয়েছে সংলাপের অষ্টম দফা আলোচনা। ইরান সামরিক মহড়া চালিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শনের পর ইহুদিবাদী ইসরায়েল তাঁর ইরান বিরোধী হুমকি ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র রামেজান শারিফ। তিনি আইআরজিসির পক্ষ থেকে আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, সম্প্রতি দক্ষিণ ইরানে সামরিক মহড়া চালানোর আগে ইহুদিবাদীরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে মাগাড়ম্বর করে আসছিল। ইরানের দক্ষিণে পারস্য উপসাগর উপকূলে গত মাসের শেষের দিকে পাঁচ দিন ব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান। মহড়ায় বেশ কিছু স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেওয়া থেকে বিরত থাকার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ওই সামরিক মহড়ার আগে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক হুমকি দেন, বিশেষ করে তারা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনার বিরোধিতা করে বক্তব্য দেন। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে তাঁর সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে কোন রকমের সামরিক আগ্রাসন চালালে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে রাশিয়াকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সরকার ও তার মিত্রদের তোলা অভিযোগ মস্কো বারবার নাকচ করা সত্ত্বেও এই হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহে ইউরোপে আমেরিকা এবং রাশিয়ার কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার আগে গতকাল ব্লিংকেন এই বক্তব্য দিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, রাশিয়া ইউক্রেনে আবারও আগ্রাসন চালালে আমরা শক্তি দিয়ে তা মোকাবেলা করব। তিনি অবশ্য আগেও বলেছেন তিনি অবশ্য একথাও বলেছেন যে রাশিয়া চাইলে কূটনৈতিকভাবে সংকট সমাধান করতে সক্ষম। আগামী সোমবার রাশিয়া এবং আমেরিকার কর্মকর্তারা ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসবেন বলে কথা রয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাজাখস্তানের দাঙ্গায় একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল গোলাগুলির মধ্যে পড়ে ইসরায়েলের 22 বছর বয়সী ওই নাগরিক নিহত হয়। সে গত কয়েক বছর ধরে কাজাখস্তানে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত এবং বহু সংখ্যক দোকানপাট ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 1999 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর কাজাখস্তান এই প্রথম এই ধরনের সহিংসতার তিক্ত অভিজ্ঞতা অর্জন করল। কাজাখস্তান হচ্ছে তেল এবং ইউরেনিয়াম উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ দেশ। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে সেখানে গিয়েছিলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু। আজ সকাল 8টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজারের উকিয়ায় যান তিনি। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে তুরস্ক সরকার। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু আজ শনিবার কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন শেষে এ আশ্বাসের কথা জানান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সৈলু একদিনের সফরে আজ সকাল 8টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা 20 সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতাল সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সকালেই তিনি বালুখালী 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তুরস্কের সরকারি সংস্থা আফাত পরিচালিত 50 সজ্জার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন। গত বছর 22 মার্চ অগ্নিকাণ্ডে এই হাসপাতালটি পুড়ে যায়। অনুষ্ঠানে সুলাইমান সোহেলু বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ একা নয়, তুরস্ক পাশে আছে। তিনি সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন এবং বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানও বক্তব্য রাখেন। এছাড়া 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের সাহায্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাথ ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন সুলাইমান সোহেলু। দুপুরে মধ্যাহ্নভোজের পর তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন। চলতি বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই সফরের প্রস্তুতির বিষয়েও সুলাইমান সোহেলুর এই সফরে আলোচনা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা প্রতিনিধি দল সন্ধ্যা নাগাদ স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির মধ্যে 5টি রাজ্যে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার বিকেলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের ওই ঘোষণায় চিকিৎসকদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। এ সম্পর্কে বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কাজল কৃষ্ণ বণিক আজ বলেন, বলছিলেন ডাক্তার কাজল কৃষ্ণ বণিক। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র আজ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ড রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। উত্তরপ্রদেশে 7 দফায় নির্বাচন হবে। প্রথম দফা নির্বাচন হবে 10 ফেব্রুয়ারি। অন্যদিকে পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়ায় 14 ফেব্রুয়ারি এক দফায় নির্বাচন হবে। মণিপুরে 2 দফায় অর্থাৎ প্রথম দফা 27 ফেব্রুয়ারি এবং 3রা মার্চ দ্বিতীয় দফায় নির্বাচন হবে। 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আগামী 10 মার্চ। মুখ্য নির্বাচন কমিশনার আজ বলেন, কোভিড পরিস্থিতিতে নির্বাচন করা একটা চ্যালেঞ্জ। গত ডিসেম্বরে 5 রাজ্য পরিদর্শন করেছেন কমিশনের কর্মকর্তারা। নির্বাচন কমিশন বলেছে, ভার্চুয়াল এবং ডিজিটাল মাধ্যমে নির্বাচনী প্রচারের উপরে বেশি জোর দিতে হবে। পদযাত্রা, রোড শো, র্যালির উপরে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছে আবারও বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলায় 2 ফিলিস্তিনি শাহাদতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। জর্দান নদীর পশ্চিম তীরে জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক ইজাদ্দিন এক বিবৃতিতে বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযোগ্য বিনা জবাবে ছাড় দেওয়া হবে না। তিনি 2 শহীদ ফিলিস্তিনির পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দখলদার ও বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের অপরাধযোগ্যের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধ যুদ্ধ, বিশেষ করে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে। জিহাদ আন্দোলনের মুখপাত্র আরও বলেন, ইসরায়েলিদের এই অপরাধযজ্ঞের স্বরূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরে নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক গুলিবর্ষণে 21 বছর বয়সী ফিলিস্তিনি যুবক বাকির হাসাস শহীদ হন। এছাড়া একই দিন পশ্চিম তীরের সাফা গ্রাম থেকে কর্মস্থলে যাচ্ছিলেন 25 বছর বয়সী যুবক মোস্তফা ইয়াসিন। এ সময় বসতি স্থাপনকারীরা গাড়ি চাপা দিয়ে ইয়াসিনকে হত্যা করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। সংগঠনটি আরও বলেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধ চক্র চালিয়েছে তা অবর্ণনীয়। শহীদ ফিলিস্তিনি দিবস উপলক্ষে গতকাল হামাস এক বিবৃতি দিয়েছে। এতে সংগঠনটি বলেছে আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদবাদী ইসরায়েল অবর্ণনীয় অপরাধযোগ্য চালিয়েছে এবং দখলদার নেতারা সেনারা এবং তাদের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নারী এবং শিশুদের বিরুদ্ধে যে ঘৃণ্য হত্যাযোগ্য চালিয়েছে সেজন্য আমরা তাদেরকে যুদ্ধাপরাধী হিসেবে বিচারের আওতায় আনার চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সামরিক পোশাক পাল্টে প্রায় 2,500 মার্কিন সেনা উপদেষ্টা লেবাসপুরে এখনও ইরাকে অবস্থান করছে, অথচ গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
নির্ধারিত সময়ের পরও ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি বর্তমানে সেদেশে সবচেয়ে বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। সামরিক পোশাক পাল্টে প্রায় 2,500 মার্কিন সেনা উপদেষ্টার লেবাস পরে এখনও ইরাকে অবস্থান করছে, ইরাকের সরকার পার্লামেন্ট ও জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভিন্ন কৌশলে তারা ইরাকে থেকে গেছে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেদেশে এত বেশি সংখ্যক মার্কিনের উপস্থিতিকে দখলদারিত্ব বলে মনে করে। গতকাল ইরাকের সাইদা সোহাদা ব্রিগেডের মহাসচিব বলেছেন, মার্কিন দখলদার সেনারা ইরাকে অবস্থানের জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে। ইরাকের সব সংগঠন ও জনগণের দৃষ্টিতে সেদেশে মার্কিনীদের উপস্থিতি সম্পূর্ণ বেআইনি। মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা বহিষ্কারের বিষয়ে ইরাকের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি আইন পাস করেছিল এবং ইরাক ও মার্কিন সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী গেল বছর 31 ডিসেম্বরের মধ্যে সব বিদেশি সেনা ইরাক থেকে প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। কিন্তু এসব চুক্তি ও আইনের তোয়াক্কা না করে ভিন্ন পরিচয়ে বিশাল সংখ্যক মার্কিন সেনা এখনও ইরাকে উপস্থিত রয়েছে। এভাবে সেনা উপস্থিতি ও বিমান উড্ডয়নের মাধ্যমে মার্কিনেরা ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে যাচ্ছে এবং ইরাকের সরকার ও জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এমনকি যদি মার্কিন সরকার দাবি করে থাকে যে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তাদের সেনারা ইরাকে অবস্থান করছে, তাহলে বলা যায় দেশটির সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাইরের কোনো দেশের সাথে ইরাকের প্রধানমন্ত্রী যে কোনো চুক্তি, সমঝোতা বা কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে পার্লামেন্টের 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হবে। অন্যদিকে এ প্রশ্নও উঠবে, এমন কোন দেশ আছে কি যারা উপদেষ্টা হিসেবে এত বেশি সংখ্যক বিদেশি সেনা উপস্থিতি মেনে নেবে? সত্যি যদি ইরাকের বিদেশি সামরিক উপদেষ্টার প্রয়োজন হয় তাহলে কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ওই দেশটির কাছে অনুরোধ জানাবে এবং দায়িত্ব ও কর্তব্যের বিষয়টিও নির্ধারিত থাকবে। এ অবস্থায় ইরাকে মার্কিন সেনারা আসলে কি করছে, তাদের কাজই বা কি, তাও ইরাকের সরকার ও প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশের দিকে নজর দিচ্ছি। বাংলাদেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করল শিক্ষা প্রতিষ্ঠান খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে করোনার সংক্রমণ আবারও বাড়তে শুরু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করে যাচ্ছে সরকার। আজ শনিবার রাজধানীর একটি কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী দীপুমণি সাংবাদিকদের বলেছেন,
আমাদের ধারণা ছিল মার্চে গিয়ে আমাদের বাড়বে, কিন্তু এখন এই জানুয়ারির গোড়াতেই বাড়তে শুরু করেছে। কাজে আমাদের যে পরিকল্পনা তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। আর তার সঙ্গে হয়তো একটু অসুবিধা হতে পারে যারা 12 বছরের কম বয়সী, সেই বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেব।
শিক্ষামন্ত্রী আরো বলেছেন, নতুন করে করোনা বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, বাংলাদেশে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে রয়েছে, স্কুল কলেজ খোলা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। শনিবার দুপুরে মানিকগঞ্জের দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, অমিক্রনে যুক্তরাজ্যে 1 লক্ষ ও আমেরিকাতে 4 লক্ষ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা আমরা চাই না। আমাদের দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রাথমিকভাবে মাস্ক আমাদের সংক্রমণ ঝুঁকি কমাবে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা কঠোরতা অবলম্বন করব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনেন শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনার ভালো, সুস্থ থাকুন, খোদা হাফেজ।